বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলাম প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 26 ডিসেম্বর, 11 পৌষ এবং ফার্সি 5 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন চলতি বছরে ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের নানা দিক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের বহাস সম্পর্কে আরেকটি প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর রয়েছে হজরত ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার শাহাদত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল বাকেরি বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণ শিল্পে ইরান বিশ্বের শীর্ষ 5 দেশের মধ্যে রয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন নয়া ইসরায়েলি মন্ত্রিসভাকে নব্য ফ্যাসিবাদী সরকার বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিগগিরই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় করবে জনগণ। এবং ভারতের অসমে এনআরসি নবায়নে ব্যাপক দুর্নীতি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন এই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণ শিল্পে ইরান বিশ্বের শীর্ষ 5 দেশের মধ্যে রয়েছে। তিনি আরও বলেছেন, ইরানি ড্রোন এখন অত্যন্ত নিখুঁতভাবে দূরপাল্লার বহু মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে। ইরানের সেনাপ্রধান গতকাল তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান তার ড্রোন সক্ষমতা আরও শক্তিশালী করার এবং ড্রোন শিল্পে সমৃদ্ধ অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। ড্রোন শিল্পে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউক্রেনে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে কোনো ড্রোন দেয়নি বলে আবার উল্লেখ করেন জেনারেল বাকেরি। তিনি বলেন, এ ধরনের অভিযোগ শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশমাত্র। রাশিয়াকে ইরানি ড্রোন হস্তান্তরের খবরটি পুরোপুরি মিথ্যাচার হলেও শত্রুরা এই প্রচারণা যুদ্ধে ইরানের ড্রোন শক্তিকে স্বীকার করে নিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। রাশিয়ার কাছে ইরানের ড্রোন বিক্রির অভিযোগ সর্বপ্রথম উত্থাপন করেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ইসলামী প্রজাতন্ত্র ইরানে সম্প্রতি সংঘটিত দাঙ্গায় জড়িত থাকার দায়ে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC কেরমান প্রদেশ থেকে 7 জন রিং লিডারকে আটক করেছে। ব্রিটিশ সরকারের সঙ্গে এসব সন্ত্রাসী ও অপরাধী চক্রের হোতার বিশেষ সম্পর্ক রয়েছে। ইরান জুড়ে সাম্প্রতিক সহিংসতায় এসব রিং লিডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গতকাল কেরমান প্রদেশের আইআরজিসির তারাল্লা ঘাটি এক বিবৃতিতে বলেছে, আইআরজিসি সদস্যরা জাগ্রস নামে একটি সন্ত্রাসী চক্রকে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম হয়েছে, যারা ব্রিটেনের নেতৃত্বে সরাসরি বিপ্লব বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। এই গোষ্ঠী ইরানের ভেতরে এবং বাইরে তৎপর ছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আইআরজিসি বলেছে, অভিযানের সময় এই সন্ত্রাসী চক্র মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ে এবং তাদের সাত নেতা আটক হয়। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন নয়া ইসরায়েলি মন্ত্রিসভাকে নব্য ফ্যাসিবাদী সরকার বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের প্রবাসী পলিটিক্যাল ব্যুরোর প্রধান খালেদ মাশআল বলেছেন, এই উগ্র ডানপন্থী সরকারকে পরাজিত করার ক্ষমতা ফিলিস্তিনি জনগণের রয়েছে। তিনি লেবাননের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিডনে হামাসের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। খালেদ মাশআল বলেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন এবারের সরকার ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে উগ্র ধর্মীয় ও জাতীয়তাবাদী চেতনার অধিকারী, তবে আমাদের মহান ফিলিস্তিনি জাতি দখলদার নয়া ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বিজয়ী হওয়ার ক্ষমতা রাখে। হামাস নেতা বলেন, নেতানিয়াহু ভেবেছেন চরম উগ্রপন্থীদের নিয়ে সরকার গঠন করে তিনি ফিলিস্তিনি জাতির প্রতিরোধ আন্দোলন চিরতরে দমন করতে পারবেন। লিকুদ পার্টির চেয়ারম্যান নেতানিয়াহু বর্তমানে তেল আবিবে একটি জোট সরকার গঠনের চেষ্টা করছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বিশ্ব সংবাদের এই পর্যায়ে একটি ঘোষণা। পার্স টুডের ওয়েবসাইটের ঠিকানায় কিছুটা পরিবর্তন এসেছে। পরিবর্তিত ঠিকানাটি হচ্ছে parstoday.ir/bn। আগের ঠিকানায় .com এর পরিবর্তে লিখতে হবে .ir। বাংলাদেশের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আজ বলেছেন, শিগগিরই গণ অভ্যুত্থানের মাধ্যমে এ সরকারকে বিদায় করবে জনগণ। পুলিশ বাহিনী দিয়ে সরকার বিএনপির সাম্প্রতিক সমাবেশ পণ্ড করতে চেয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
পুলিশ বাহিনী দিয়ে সরকার বিএনপির সমাবেশ পণ্ড করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, শিগগিরই গণ অভ্যুত্থানের মাধ্যমে এ সরকারকে বিদায় করবে জনগণ। বিএনপির চলমান আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করে বলেন, 24 ডিসেম্বর পুলিশ সারা দেশে বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে, পঞ্চগড়ে আব্দুর রশিদ নামে একজনকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। তবুও কিন্তু গণমিছিল ঠেকাতে পারেনি, তাই 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিল সফল হবে বলেও আশা করেন তিনি। সরকার গায়ের জোরে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাচ্ছে দাবি করে মোশাররফ আরও বলেন, দ্রব্যমূল্য লাগামহীন, মধ্যবিত্তরা দরিদ্র হয়ে গেছে, সেজন্য জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না।
সরকার তাদের পেটুয়া বাহিনী এবং পুলিশ বাহিনীকে বাধ্য করেছিল আমাদের এই সম্মেলনগুলোকে, গণসমাবেশগুলোকে কেন্দ্র করে ওই এলাকা সারা বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। পরিবহন ধর্মঘট, নৌ পরিবহন, রাস্তায় সকল প্রকার যানবাহন বন্ধ করে যাতে আমাদের সমাবেশগুলো লোকে আসতে না পারে তার ব্যবস্থা করেছিল।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের অসমে জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি নবায়নে ব্যাপক দুর্নীতির বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, এই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি এনআরসি নবায়নে ব্যাপক দুর্নীতির কথা প্রকাশ্যে আসে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত অসমে বহুল আলোচিত জাতীয় নাগরিকপঞ্জি বা NRC নবায়নে ব্যাপক দুর্নীতির কথা প্রকাশ্যে আসায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগ রিপোর্টে ব্যাপক দুর্নীতির কথা প্রকাশ্যে আসতে রাজ্য রাজনৈতিক মহলে ওই ইস্যুতে তোলপাড় সৃষ্টি হয়েছে। NRC নবায়নে কোটি কোটি টাকা দুর্নীতির পাশাপাশি NRC গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা করা হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস NRC সাবেক রাজ্য সমন্বয়ক প্রতীক হাজেলার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সোচ্চার হয়েছে। গোটা বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI, NIA এবং ED দিয়ে তদন্ত করার দাবি তুলেছে APW। এই প্রেক্ষাপটে গতকাল রোববার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ NRC ইস্যুতে CBI তদন্ত চেয়েছেন। তিনি বলেন, দুর্নীতি হয়ে থাকলে ব্যবস্থা নিতেই হবে, সরকারকে শুধু বিবৃতি দিলেই চলবে না, তদন্ত করতেই হবে, এ নিয়ে CBI তদন্ত হোক। APW এর নেতা অভিজিৎ শর্মার কথা হলো, আর্থিক দুর্নীতির তদন্ত করবে ED, CBI এবং বিষয়টির সঙ্গে যেহেতু দেশদ্রোহিতার সম্পর্ক রয়েছে, সন্দেহজনক বিদেশি জিহাদিদের ভারতীয়করণের চেষ্টা করা হয়েছে, সেজন্য NIA দিয়ে তদন্ত করানো হোক। অভিজিৎ শর্মা বলেন, এই দুর্নীতির আসল খলনায়ক হলেন প্রতীক হাজেলা। ক্যাগ রিপোর্ট ফাঁস হয়ে যাওয়ার পর বিদেশে পালিয়ে যেতে পারেন তিনি, সেজন্য এখনই হাজেলার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হোক। অন্যদিকে আশুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য NRC পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/BN।
ফিরে আসছি বিশ্ব সংবাদে। এবার একটি ঘোষণা। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডের ওয়েবসাইটের ঠিকানায় কিছুটা পরিবর্তন এসেছে। পরিবর্তিত ঠিকানা হচ্ছে parstoday.ir/bn। আগের ঠিকানার .com এর পরিবর্তে লিখতে হবে .ir। ঘোষণাটি শুনলেন। আফগানিস্তানে কয়েকটি আন্তর্জাতিক NGO তাদের কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে। তালেবান সরকার আফগানিস্তানে তৎপর NGOতে নারী কর্মীদের অংশগ্রহণ নিষিদ্ধ করার নির্দেশ দেওয়ার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক NGO তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। গতকাল রোববার এক যৌথ বিবৃতির মাধ্যমে কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেয় সেভ দ্য চিলড্রেন, দি নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এবং কেয়ার ইন্টারন্যাশনাল। সংস্থা তিনটি এক বিবৃতিতে বলেছে, নারী সহকর্মী ছাড়া তারা কার্যকরভাবে শিশু, নারী এবং অসহায় পুরুষদের কাছে ঠিকমতো তাদের কার্যক্রম পৌঁছাতে পারছে না। তাইওয়ানের চারপাশের সাগর ও আকাশসীমায় নতুন করে হামলা চালানোর মহড়া চালিয়েছে চীন। বেইজিং বলেছে, স্বশাসিত এই দ্বীপ ও আমেরিকার উস্কানির জবাব দিতে এই মহড়া চালানো হয়েছে। চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ তথ্য জানায়। রাশিয়ার গভীর অভ্যন্তরে সারাতোভ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনায় অন্তত 3 সেনা নিহত হয়েছে। ইউক্রেনের একটি ড্রোন ওই অঞ্চলে রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ড্রোন রাশিয়ার একটি কৌশলগত দূরপাল্লার বিমান ঘাঁটিতে হামলার চেষ্টা চালায়, তবে রাশিয়ার সেনারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তা ভূপাতিত করে। বিধ্বস্ত ড্রোনের অংশবিশেষের আঘাতে রাশিয়ার 3 সেনা প্রাণ হারায়। ইউক্রেনের ড্রোন যে বিমান ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে সেটি রাশিয়ার কৌশলগত পরমাণু বাহিনীর ব্যবহার করা বিমান ঘাঁটি। এটি ইউক্রেন সীমান্ত থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, 26 ডিসেম্বর মস্কো সময় বেলা 1:35 ইউক্রেনের একটি ড্রোন রাশিয়ার অ্যাঞ্জেল সামরিক বিমান ঘাঁটির দিকে যাওয়ার সময় ভূপাতিত করা হয়। ড্রোনটি অনেক নিচু দিয়ে উড়ে যাচ্ছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বলেছেন, পশ্চিমারা আরও বহু আগে তার দেশের উপর হামলা চালাত, কিন্তু রাশিয়ার পরমাণু অস্ত্রের ভাণ্ডার পাশ্চাত্যকে এ কাজ থেকে বিরত রেখেছে। তিনি মস্কো থেকে প্রকাশিত রুশ ভাষার দৈনিক রুসিস্কিয়া গেজেটার প্রকাশিত এক নিবন্ধে এ মন্তব্য করেন। পাশ্চাত্য কি আমাদের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ সহ একটি সর্বাত্মক যুদ্ধ শুরু করতে প্রস্তুত? এই শিরোনামের নিবন্ধে তিনি আরও লিখেছেন, যে বিষয়টি শত্রুদেরকে বিরত রেখেছে তা হল পরমাণু অস্ত্র বিষয়ক আমাদের রাষ্ট্রীয় নীতি। তারা জানে যদি রাশিয়ার জাতীয় নিরাপত্তা বিপন্ন হয় তাহলে এই অস্ত্র তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের ভেতরে রাশিয়ার যে স্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে তা শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা লিওনিদ কাসিনস্কি গতকাল এই ঘোষণা দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলন নেতা বলেছেন, 2022 সালকে ফিলিস্তিনি প্রতিরোধের বছর হিসেবে সংজ্ঞায়িত করা উচিত। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের নেতা বলেছেন, 2022 সালকে ফিলিস্তিনি প্রতিরোধের বছর হিসেবে সংজ্ঞায়িত করা উচিত। আহমাদ আল মোদাল্লেল কেন এমন মন্তব্য করলেন তার কিছু কারণ উল্লেখ করা যেতে পারে। প্রথম কারণ হল, 2022 সালে বেশ কিছু নতুন প্রতিরোধ গোষ্ঠী গড়ে উঠেছে। এরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার। অন্তত 7টি নতুন প্রতিরোধ সংগঠনের মধ্যে বিশ্বের শিরোন গোষ্ঠী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন নতুন এইসব সংগঠন গড়ে ওঠার মানে হল ফিলিস্তিনিদের মাঝে ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তি এখন আর কেবলমাত্র হামাস কিংবা জিহাদের মতো ঐতিহ্যবাহী সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ নেই। নতুন প্রজন্মের ফিলিস্তিনি যুবকদের সমন্বয়ে গড়ে ওঠা এই গোষ্ঠীগুলো ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে দৃঢ় সংকল্পবদ্ধ। দ্বিতীয় কারণটি হল, প্রতিরোধ গোষ্ঠীগুলোর ভৌগোলিক এলাকা গাজা উপত্যকা পেরিয়ে গেছে। পশ্চিম তীরও এখন সশস্ত্র হয়ে উঠেছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘাতের ক্ষেত্রে পশ্চিম তীরের সশস্ত্র হয়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর ফলে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের হুমকি বেড়েছে এবং এই হুমকি আর গাজা উপত্যকার মধ্যে সীমাবদ্ধ নেই। তৃতীয় কারণ হল, প্রতিরোধ গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের ভৌগোলিক এলাকা দখলদার ইসরায়েল নিয়ন্ত্রণাধীন ভূমিতে, বিশেষ করে তাদের রাজধানী তেল আবিব পর্যন্ত পৌঁছে গেছে। এই ঘটনা ইহুদিবাদীদের ভেতর আতঙ্ক ও ভয় সৃষ্টি করেছে। এই ভীতি ইসরায়েলি কর্মকর্তা সহ তাদের মিডিয়াগুলোর মাঝেও সঞ্চারিত হয়েছে। এই ঘটনা প্রমাণ করে দখলদার ইহুদিবাদী সরকার নিরাপত্তা এবং গোয়েন্দা দুর্বলতায় ভুগছে। চতুর্থ কারণ হল, 2022 সালে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মাঝে আগের তুলনায় অনেক বেশি ঐক্য লক্ষ্য করা গেছে। জিহাদে ইসলামের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধের সময় এই ঐক্য দেখা যায়। হামাসও জেহাদে ইসলামীর সহযোগিতায় এগিয়ে এসেছিল। ইসরায়েল চেয়েছিল এই যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী এই দুই গ্রুপের মাঝে অনৈক্য সৃষ্টি করবে, কিন্তু তা ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে ইরানের হামাসের প্রতিনিধি খালেদ আল কাইয়ুমি বলেছেন, গাজা যুদ্ধের প্রাথমিক অর্জন হল প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা শক্তিশালী হয়ে ওঠা। এর ফলে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতিক্রিয়া হবে আগের তুলনায় অনেক বেশি কঠোর।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/vn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের শাহিনবাগে যাওয়াকে বাংলাদেশের ঘরোয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের সামিল বলে মন্তব্য করেছে রাশিয়া। এই সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘটা এক ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া দূতাবাস নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। এরপর পরাশক্তি দেশ দুটির ঢাকা দূতাবাস আবারও বিবৃতি পাল্টা বিবৃতিও দিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি লক্ষ্য করেছে। যুক্তরাষ্ট্র দূতের ঘটনাকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে দেশটির হস্তক্ষেপের চেষ্টা বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার রাজধানী মস্কোতে নিয়মিত এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন। গেল রোববার ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছে। এরপর বিষয়টি আবারও আলোচনা জাগায় সর্বমহলে। এমন পরিস্থিতিতে এ ঘটনার বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তিনি রেডিও তেহরানকে বলেন, এসব ঘটনা দেখে মনে হচ্ছে বহুমাত্রিক ভূরাজনৈতিক পরিস্থিতির দিকেই এগুচ্ছে বিশ্ব। এরই প্রমাণ রাশিয়া যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ইস্যুতে অধিক আগ্রহ আর উদ্দীপনা।
জায়গায় বোঝা যাচ্ছে যে পৃথিবী একটা ইউনিপোলার থেকে মাল্টিপোলারে যাচ্ছে। সেই মাল্টিপোলারের একটা অংশ মোটামুটি ভাবে এই দুই দূতাবাসের মধ্যে যে প্রেস রিলিজের মাধ্যমে আমি মনে করি যে এটা কিছুটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিবিদদের এই জিনিসটা চিন্তা করা দরকার যে গণতন্ত্র আমাদের কে আসলে আরো যে গণতন্ত্র মাথার মধ্যে আছে সেটাকে মজবুত যদি করতে হয় সেটা কে করতে পারবে, সেটা কি বিদেশি শক্তি করতে পারবে না বাংলাদেশের জনগণ করতে পারবে।
আর সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমিন রেডিও তেহরানকে বলেছেন, এখন ভিয়েনা কনভেনশনকে সংস্কার করা জরুরি, নইলে কূটনীতিকদের আচরণ দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তবে এমন সব পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক নীতি নির্ধারক ও সরকারকে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন সাবেক এই রাষ্ট্রদূত।
ডিপ্লোম্যাটিক, পুরোপুরি ডিপ্লোম্যাটিক, আরেকদিকে আধুনিক জাতীয় রাষ্ট্রের পরিচালনার ব্যাপারে রাজনৈতিক, আন্তর্জাতিক ভূ রাজনৈতিক একটা দ্বন্দ্বের বিষয়ে দাঁড়িয়ে গেছে বিষয়, এবং এগুলো আমাদের দেশের জন্য অবশ্যই কোনোভাবে মঙ্গলজনক নয়। বিশেষ করে যারা ছোট দেশ, আমরা অর্থনৈতিকভাবে দুর্বল, তারা এতে কিছু করতে পারছে না।
উল্লেখ্য, গেল 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস 9 বছর আগে নিখোঁজ বিএনপির এক নেতার বাসায় যান, সেখানেই ঘটনার সূত্রপাত। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে নবীনন্দিনী হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান।
ফাতিমা সালামুল্লাহি আলাইহার শাহাদাত বার্ষিকী। তেসরা জমাদিউসানি বেহেশতে নারীদের সর্দার হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার শাহাদাত বার্ষিকী। তাঁর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা সবাইকে জানাচ্ছি গভীর শোক ও সমবেদনা, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের শানে পেশ করছি অশেষ দরুদ ও সালাম। আজকের এই বিশেষ আয়োজন পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের দায়িত্ব পান। ফলে মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা রাসুলের সঙ্গে শত্রুতা শুরু করে, আর এরই মধ্যে রাসুলের পুত্র সন্তানরা মারা গেলে কাফির মুশরিকরা তাঁকে নিয়ে ঠাট্টা করতে থাকে। আস ইবনে ওয়াইল রাসুলকে আফতার বা লেজ কাটা তথা নির্বংশ বলে গালি দেয়। রাসুলুল্লাহ একথায় খুব কষ্ট পেতেন। মহান আল্লাহ তাঁর এ কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাঁকে দান করেন, তিনি হলেন হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা। এর প্রেক্ষিতেই পবিত্র কোরআনে সুরা কাউসার নাজিল হয়। মহান আল্লাহ সুরা কাউসারে বরকতময় এই জন্মের সুসংবাদ দেন এভাবে, আমরা তোমাকে কাউসার বা বরকতময় পুষ্পবন দান করেছি, তাই তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো ও কুরবানি দাও, নিশ্চয় তোমার শত্রুরাই হচ্ছে নির্বংশ।
আল্লামা ফখরুদ্দিন রাজি বলেছেন, হযরত ফাতিমার শানে এ সূরা নাজিল হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হযরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে, অন্যদিকে বনু উমাইয়া ধ্বংস হয়ে গেছে। অবশ্য পরবর্তী যুগে বনু আব্বাসও রাসুলের পরিবারের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল, অবশেষে তারাও ধ্বংস হয়ে গেছে। রাসুলের বংশধরদের নিশ্চিহ্ন করার সব ধরনের চেষ্টা করেও তারা সফল হয়নি। আবু জেহেল আবু সুফিয়ানরা চেয়েছিল রাসুলকে হত্যা করতে। আবু সুফিয়ানের সন্তান মুয়াবিয়া চেয়েছিল হযরত আলীকে হত্যা করতে। তার রাজত্বকালেই ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ কারবালায় নৃশংসভাবে ইমাম হুসাইনকে সপরিবারে শহীদ করে। পরবর্তীকালে একের পর এক রাসুলের বংশধরকে হত্যা করা হয়। তারপরও পুত্র সন্তান নিয়ে গর্বিতদের কোনো খবর আজ বিশ্ববাসী জানে না। অথচ রাসুলের বংশধারা হযরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। এ বংশধারাতেই ইমাম মাহদী আলাইহিসসালাম আবির্ভূত হয়ে সারা বিশ্বে আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করবেন।
রাসূলুল্লাহ বলেছেন, সকল নারীর সন্তানদের তাদের পুরুষদের সাথে সংযুক্ত করা হয় শুধু ফাতিমা ছাড়া। ফাতিমার সন্তানদের আমার সাথে সম্পর্কিত করা হয়েছে, আর সেজন্যই আমরা ইতিহাসে দেখতে পাই যে হযরত ফাতিমার সন্তানদের মানুষ ইয়া ইবনা রাসূলুল্লাহ অর্থাৎ হে রাসূলের সন্তান বলে সম্বোধন করত। হযরত ফাতিমার জন্মের মাধ্যমে মহানবী অপরসীম মানসিক শান্তি অনুভব করেন। তিনি তাকে কতটা ভালোবাসতেন তা তাঁর কথাই বারবার প্রকাশিত হয়েছে। হযরত ফাতিমার খোদা প্রেম ও তাকওয়া, তাঁর দুনিয়া বিমুখতা, তাঁর দায়িত্বশীলতা সব মিলিয়ে মহান আল্লাহর কাছে তাঁর যে অবস্থান, সে কারণেই রাসূলুল্লাহ তাঁকে ভালোবাসতেন। হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার কাছে আসলে তিনি তাকে দাঁড়িয়ে সম্ভাষণ জানাতেন। এ ছিল বেহেশতের নারীদের নেত্রীর প্রতি মহান আল্লাহর রাসুলের সম্মান ও ভালোবাসা প্রদর্শন।
মহানবী যখন কোনো সফরে যেতেন তখন সর্বশেষে বিদায় নিতেন ফাতিমার কাছ থেকে, আর সফর থেকে ফেরার পর সবার আগে দেখা করতেন ফাতিমার সঙ্গে। পবিত্র কোরআনের সূরা নূরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ মানুষের মতো আহ্বান বা সম্বোধন নিষিদ্ধ করা হলেও হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহাও বিশ্বনবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে থাকেন। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেন, এ আয়াতটি তোমার ও তোমার সন্তান এবং তোমার বংশধরদের উদ্দেশ্যে নাজিল হয়নি, তুমি বরং আমাকে আগের মতোই বাবাজান বলবে, কারণ এ আহ্বান আমার হৃদয়কে করে প্রশান্ত ও আল্লাহকে করে সন্তুষ্ট। হযরত ফাতিমা এমন সময় জন্মগ্রহণ করেন যখন সারা বিশ্বে নারীদের মানুষ বলে ধরা হতো না, তারা ছিল নানাভাবে নির্যাতিত। খ্রিস্টানরা নারীকে বলতো শয়তানের দোসর ও সব পাপের উৎস, আরবরা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। হযরত ফাতিমা সেই অবস্থায় জন্ম নিয়ে মহানবীর মাধ্যমে নারী জাতিকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। মহানবী প্রথমে তাঁর স্ত্রী হযরত খাদিজার প্রতি সম্মান দেখিয়ে নারী জাতিকে করেন সম্মানিত, পরে নিজ কন্যা ফাতিমার প্রতি দায়িত্ব পালন করেও নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেন।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাঁর কন্যা সন্তানের নাম রাখেন ফাতিমা। ফাত শব্দের অর্থ রক্ষা করা, আর এই নামকরণ সম্পর্কে মহানবী বলেন, তার নামকরণ করা হয়েছে ফাতিমা কেননা আল্লাহ তাঁকে ও তাঁর অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন। ধর্ম প্রচারের কারণে রাসুলের উপর কোরাইশরা নানাভাবে নির্যাতন শুরু করে। এভাবে হযরত ফাতিমার 2 বছর অতিক্রান্ত হয়। হযরত ফাতিমার জন্মের মাত্র 2 বছর পর মুসলমানরা সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন। বনু হাশিমের সাথে কোরাইশরা সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হতো। হযরত ফাতিমা শিশু বয়সেই এমন এক অবস্থার মধ্যে পড়েন। দীর্ঘ 3 বছর তাঁরা এ অবস্থার মধ্যে কাটান। অবশেষে 3 বছর পর তাঁরা এ অবরোধ থেকে বেরিয়ে আসেন, কিন্তু সেই বছরই হযরত ফাতিমার প্রাণপ্রিয় মা খাদিজা সালামুল্লাহি আলাইহা ইন্তেকাল করেন।
যে বয়সে শিশু ফাতিমার মাতৃস্নেহের প্রয়োজন, যে বয়সে তাঁর লালিত পালিত হওয়ার কথা, সে বয়সেই উল্টো তাঁর উপর রাসুলের দেখাশোনার গুরুদায়িত্ব এসে পড়ে। তখন তাঁর বয়স ছিল মাত্র 5। তিনি রাসুলকে মায়ের মতোই যত্ন করতেন। শুধু ঘরের মধ্যে নয়, ঘরের বাইরেও তিনি রাসুলের প্রতি লক্ষ্য রাখতেন। তিনি রাসুলের প্রতি এতটাই যত্নশীল ছিলেন যে মহানবী তাকে উম্মু আবিহা তথা তাঁর পিতার মা বলে আখ্যায়িত করেন। দ্বিতীয় হিজড়িতেই হযরত ফাতিমার সাথে হযরত আলীর বিয়ে হয়। অনেক খ্যাতনামা সাহাবি হযরত ফাতিমাকে বিয়ে করার জন্য রাসুলের কাছে প্রস্তাব দেন, কিন্তু আল্লাহর রাসুল তাঁদের কারও প্রস্তাবই গ্রহণ করেননি। তিনি বলেন, ফাতিমার বিয়ে মহান আল্লাহর নির্দেশে সম্পন্ন হবে। ফাতিমা সালামুল্লাহি আলাইহার বিয়ের জন্য হযরত আলী আলাইহি সালামের ঢালকে মোহরানা ধার্য করা হয়। এর মূল্য ছিল সর্বোচ্চ 500 দিরহাম। অবশ্য ফাতিমা জাহারা বাবাকে অনুরোধ করেন যে তাঁর দেনমোহরকে কিয়ামতের দিন উম্মতের পাপি বান্দাদের মুক্তিপণ নির্ধারণ করা হোক। তাঁর এ আবেদন আল্লাহ কবুল করেছেন বলেই জিব্রাইল সুসংবাদ নিয়ে আসেন।
যে কোনো নারীর জন্য বিয়ের পোশাক খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা একজন দরিদ্র নারীর অনুরোধে নিজের বিয়ের জন্য কেনা পোশাকটি তাকে দান করে দিয়েছিলেন। মহানবী ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন, যেমন তিনি বলেন, 4 জন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম। মারিয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম, খাদিজা বিনতে খুয়াইলিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মাদ, তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ফাতিমা। রাসুল বলেন, বেহেশতে সর্বপ্রথম আমার কাছে যে পৌঁছবে সে হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মাদ। বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল বলেন, ফাতিমা আমার অস্তিত্বের অংশ, যে তাকে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে। তিনি আরো বলেন, ফাতিমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহও রাগান্বিত হন এবং ফাতিমার আনন্দে আল্লাহ আনন্দিত হন।
হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা ছিলেন গোটা মানব জাতির জন্য অনেক মহৎ গুণের আদর্শ, আর এজন্যই তাঁর উপাধি ছিল আস-সিদ্দিকা বা সত্যনিষ্ঠ, আল মুবারাকা বা বরকতপ্রাপ্ত, আত-তাহিরা বা পবিত্র, আল মারজিয়া বা আল্লাহর প্রতি সন্তুষ্ট, বাতুল বা শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে অতুলনীয় আদর্শ, আজ্জাকিয়া বা সতী, মুহাদ্দিসা বা হাদিসের বর্ণনাকারী, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন বা নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ, খাতুনে জান্নাত বা বেহেশতি নারীদের নেত্রী, আজ-জাহরা বা দূতিময় ইত্যাদি। হযরত ফাতিমা যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন তাঁর জ্যোতি আকাশের ফেরেশতা ও অন্যান্যদের দিকে ছড়িয়ে পড়ত, আর এ কারণে তাঁকে জাহরা উপাধি দেয়া হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তাঁকে সান্ত্বনা দিতে আসতেন ওহির ফেরেশতা। ওহির ফেরেশতা তাঁকে ভবিষ্যৎ বিষয়ে অনেক কিছু জানান, আর তার থেকে সেসব বিষয় লিখে রাখেন হযরত আলী আলাইহিসসালাম। আর এজন্যই ফাতিমাকে বলা হয় মুহাদ্দিসা।
হযরত ফাতিমা খুবই সাধারণ জীবনযাপন করতেন, সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। মশক দিয়ে পানি তোলার ফলে তাঁর শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি যাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তাঁর হাতে ফোসকা পড়ে যেত, আর তিনি সেই আটা দিয়ে রুটি তৈরি করে মদিনার দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমা কাপড়ে তালি লাগিয়ে সেই কাপড় পরতেন, পার্থিব কোনো বস্তুই তাঁকে আকৃষ্ট করতে পারত না। আর এজন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাঁকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন।
হযরত ফাতিমা সারা রাত জেগে নামাজ পড়তেন, মহান আল্লাহর জিকির করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করতেন। তিনি এত বেশি নামাজ পড়তেন যে তাঁর পা ফুলে যেত, সংসারের কাজ করার সময়ও তাঁর মুখে আল্লাহর জিকির থাকত। রাসুলের সম্মানিতা স্ত্রী হযরত উম্মে সালামা বলেন, রাসুলের ওফাতের পর ফাতিমাকে দেখতে যাই এবং তাঁর অবস্থা জানতে চাই। তিনি জবাব দিলেন, অত্যন্ত দুঃখ কষ্টে দিন অতিবাহিত হচ্ছে। এরকম কষ্টের মধ্য দিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ওফাতের অল্প কিছুদিন পরই হযরত ফাতিমা এ পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। হযরত ফাতিমার বয়স তখন খুব বেশি ছিল না, আবার তিনি কোনো রকম অসুস্থতায়ও ভুগছিলেন না। তবে কেন তিনি মৃত্যুবরণ করলেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে হযরত ফাতিমার কানে কানে বলে গিয়েছিলেন যে তিনিই তার সাথে প্রথম মিলিত হবেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাঁর প্রিয় রাসুলকে কন্যার শাহাদাতের খবর দিয়েছিলেন, আর সেজন্যই কি রাসুল বারবার তার উম্মতকে সতর্ক করেছেন যে তারা যেন হযরত ফাতিমাকে কষ্ট না দেয়, তাকে অসন্তুষ্ট না করে।
হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা পিতার শারীরিক বিদায়ের চেয়েও বেশি দুঃখ কাতর হয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার নানা অশুভ লক্ষণ দেখে। রাসুলে খোদার কাছে তিনি শুনেছিলেন তাঁর পবিত্র আহলে বাইতের ওপর অনেক মুসিবত তথা ইসলামের উপরই অনেক দুর্যোগ নেমে আসবে, আর সেই সব বিপদের মোকাবিলা করার মতো কঠিন ধৈর্যের খোদাই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন সর্বকালের সেরা মহামানবী হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা। কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে হযরত ফাতিমাকে আহত করা হয়েছিল ক্ষমতাসীন মহলের পক্ষ হতে, এবং পরবর্তীকালে এ আঘাতজনিত কারণেই তিনি শাহাদত বরণ করেন।
অনেকেই মনে করেন শত্রুতার প্রেক্ষাপটে হযরত ফাতিমাকে দাফন করা হয়েছিল মধ্যরাতে গোপনীয়ভাবে অতি গোপন স্থানে, যা আজও গোপন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত গোপন থাকবে। হযরত ফাতিমার ওসিয়ত অনুযায়ী গোপনীয়তা বজায় রাখতে তাঁর দাফনেও অংশ নিতে আমন্ত্রণ জানানো হয় মাত্র কয়েকজন অতি ঘনিষ্ঠ ব্যক্তিকে। ফাতিমা সালামুল্লাহি আলাইহা জানতেন কখন তার মৃত্যু হবে, আর এজন্যে তিনি নিজে গোসল করে নতুন ও পরিষ্কার পোশাক পরে কিবলামুখী হয়েছিলেন। তিনি নিজের মৃত্যু কবে হবে এবং তার দুই প্রিয় সন্তান হাসান ও হুসাইন কিভাবে মারা যাবেন সেই তথ্যসহ ভবিষ্যৎ ইতিহাসের অনেক খবর রাখতেন। হুসাইন আলাইহিসালামের হত্যাকারীদের অভিশাপ দিয়ে গেছেন তিনি।
মদিনার নারী সমাজ ধর্মীয় বিষয় সহ নানা বিষয়ে জ্ঞান অর্জন করত ফাতিমা সালামুল্লাহ আলাইহার কাছ থেকে। ফাদাক ও মানজিল শীর্ষক তার ভাষণ এই মহা মানবীর অতুল জ্ঞান, খোদাভীরুতা এবং দূরদর্শিতাকেই তুলে ধরে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আলী তাঁর স্ত্রী ও তাদের সন্তানদেরকে মানুষের জন্য হুজ্জাত বা দলিল করেছেন এবং তাঁরা হল জ্ঞানের দরজা। হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা রাসুল এর উম্মতের উদ্দেশ্যে বলেছেন, আল্লাহ ইমানকে তোমাদের জন্য শিরক হতে পবিত্র হওয়ার ও নামাজকে অহংকার থেকে পবিত্র হওয়ার এবং আমাদের আনুগত্যকে করেছেন ধর্মকে প্রতিষ্ঠিত করার মাধ্যম। এছাড়াও মহান আল্লাহ আমাদের নেতৃত্বকে করেছেন অনৈক্যের পথে বাধা, আর তিনি আমাদের সঙ্গে বন্ধুত্বকে করেছেন ইসলামের জন্য সম্মানের মাধ্যম।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র বংশধর বিশেষ করে ফাতিমা সালামুল্লাহি আলাইহার প্রতি অশেষ দরুদ ও সালাম পাঠানোর পাশাপাশি সবাইকে আবারও শোক ও সমবেদনা জানাচ্ছি আজকের এই গভীর শোকের দিনে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, 26 ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছিলেন। দৈনিক যুগান্তর, জিল্লুর রহমানের বাড়িতে পুলিশ যাওয়া নিয়ে গণ অধিকার পরিষদের উদ্বেগ। দৈনিক প্রথম আলো, আওয়ামী লীগ সরকারের সময় শেষ বলেছেন খন্দকার মোশারফ। দৈনিক সমকাল, রাশিয়ার উদ্দেশ্যে জার্মানির রাষ্ট্রদূত পিটার হাসের শাহিনবাগে যাওয়া ইউক্রেনে হামলার চেয়েও মারাত্মক। দৈনিক মানবজমিন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গণতন্ত্র নিয়ে কারো পরামর্শের দরকার নেই। খালের কণ্ঠ, কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, প্রতিদিন 10 লক্ষ পেরোতে পারে কোভিড আক্রান্তের সংখ্যা, আশঙ্কা চীনের স্থানীয় প্রশাসনের। দৈনিক সংবাদ প্রতিদিন, উত্তপ্ত নন্দীগ্রাম, রক্তারক্তি, পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল এবং বিজেপির। দৈনিক আনন্দবাজার পত্রিকা, আত্মরক্ষায় ঘরে ধারালো অস্ত্র রাখুন, কট্টরপন্থীদের সভায় নিদান বিজেপি সংসদ সদস্য প্রোগ্রার। দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক যুগান্তর লিখেছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিয়েছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলাম তখন অনেক বাধা সৃষ্টি হয়। দেশের বাইরে রাষ্ট্রপ্রধানরাও এই বিচারের অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, এমনকি কেউ কেউ আমার কাছে টেলিফোন করে কথাও বলে। তাদের আমি একটি কথা বলেছিলাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের বিচার তো এখনো হচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষের উপর যারা নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, তাদের বিচার হবে না কেন? এ ধরনের চাপ আমাদের উপর হয়েছিল, তারপরও আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছি। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের 59তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
দৈনিক কালের কণ্ঠের এক খবরে লেখা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চায় না সরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাল্টাপাল্টি বিবৃতির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। এই বার্তা সব দেশের জন্য প্রযোজ্য কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, হ্যাঁ, সে যে দেশই হোক না কেন, আমরা চাই না কেউ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। মোমেন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে অন্য কোনো দেশের প্রেসক্রিপশন দেওয়ার দরকার নেই, কারণ এগুলো বাংলাদেশের ডিএনএর গভীরেই রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর।
দৈনিক মানব জমি লিখেছে, গত 22 ডিসেম্বর নিয়মিত এক ব্রিফিংয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুভা ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের শাহিনবাগে যাওয়াকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটির হস্তক্ষেপের চেষ্টা বলে মন্তব্য করেছেন। রুশ ভাষায় করা ওই ব্রিফিংয়ের ইংরেজি ট্রান্সক্রিপ্ট আজ গণমাধ্যমকে সরবরাহ করেছে ঢাকাস্থ রুশ দূতাবাস। খবরটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম টোস্টার। তার সাথে ক্যাপশনে, জার্মান রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের শাহিনবাগ সফরের দিকে সুস্পষ্ট ইঙ্গিত করে তার সাথে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার তুলনা করে লিখেছেন, পিটার হাসের শাহিনবাগে যাওয়া একেবারেই ক্ষমার অযোগ্য, একটি গণতান্ত্রিক সার্বভৌম রাষ্ট্রের উপর নৃশংস বেআইনি আক্রমণ, হাজার হাজার মানুষকে হত্যা এবং অপহরণ, অতি প্রয়োজনীয় বেসামরিক ইউক্রেনীয় অবকাঠামো ধ্বংস করা, পুরো বিশ্বকে কষ্ট দেওয়ার চেয়েও অনেক বেশি মারাত্মক।
আওয়ামী লীগ সরকারের সময় শেষ বলেছেন খন্দকার মোশাররফ। এই শিরোনামের খবরে দৈনিক সমকাল লিখেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়ে রাজপথে নেমে এসেছে। জনগণ বলছে এই নব্য স্বৈরাচার ক্ষমতায় টিকতে পারবে না। আওয়ামী লীগ সরকারের সময় শেষ। আমরা সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, হামলা এবং পাল্টা হামলায় আবার সরগরম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। রোববার রাতে নন্দীগ্রামের গোকুলনগরে বিজেপি কর্মীকে বাড়ি থেকে টেনে বের করে এনে পিটিএ মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, তাদের সমর্থকদের মারধর করা হয়েছে, এ নিয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন তারা। ভেকুটিয়ায় সমবায় সমিতির ভোটের পর আবার উত্তপ্ত 2021 সালের বিধানসভা নির্বাচনের অ্যাপিসেন্টার নন্দীগ্রাম। যেভাবে প্রতিদিন রাজনৈতিক ঝামেলা হচ্ছে তার জেরে পঞ্চায়েত ভোটের মুখে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লিখেছে, প্রতিদিন কমপক্ষে 10 লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হচ্ছেন, হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়। অতিমারি শুরু হওয়ার পর এই প্রথমবার এত মানুষ আক্রান্ত হচ্ছেন চীনে। স্থানীয় প্রশাসনের সূত্র মারফত কোভিডের ভয়াবহতার বিষয়টি জানা গেলেও মুখে কুলু পেটেছে চীনের সরকার। প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। জানানো হয়েছে, কোভিড আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি চীনে, কিন্তু সূত্র মারফত অন্য খবর জানা যাচ্ছে। যে সমস্ত ব্যক্তির কোনো উপসর্গ নেই তাদের কোভিড আক্রান্ত হিসেবে ধরছে না চীন প্রশাসন। তা সত্ত্বেও হাসপাতালগুলোতে কোভিড আক্রান্তের ভিড় উপচে পড়ছে। আইসিইউ সহ হাসপাতালের একাধিক জরুরি বিভাগের ডাক্তারদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হচ্ছে, তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন না কোভিড আক্রান্তেরা। তার ফলে হাসপাতালে ভর্তি করা যাচ্ছে না অন্যদের। একজন চিকিৎসকের মতে, এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো প্রস্তুতি ছিল না চীনের চিকিৎসা ব্যবস্থার।
দৈনিক আনন্দবাজার পত্রিকা ভিন্ন একটি খবর লিখেছে, আত্মরক্ষার জন্য নিজেদের ঘরে ধারালো অস্ত্র রাখুন। হিন্দুদের এই বিতর্কিত নিদান দিলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর। প্রজ্ঞার মতে হিন্দুদের উপর হামলা চালানো হলে নিজেদের বাঁচাতে এবং আত্মসম্ভ্রম বজায় রাখতে হামলাকারীকে যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের। রোববার কর্ণাটকের শিবমোগায় হিন্দুদের একটি সম্মেলনে প্রজ্ঞা বলেন, আপনাদের ঘরে অস্ত্র রাখুন, যদি কিছু না থাকে তাহলে অন্তত সবজি কাটার ছুরিতে শান দিন, প্রত্যেকেরই আত্মরক্ষার অধিকার রয়েছে। যদি কেউ আমাদের ঘরে ঢুকে আক্রমণ করে তাদের যোগ্য জবাব দেওয়ার অধিকার রয়েছে আমাদের। হিন্দু জাগরণ বেদিকে নামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত একটি সংগঠনের দক্ষিণাঞ্চল শাখার বার্ষিক সম্মেলনে রোববার উপস্থিত ছিলেন প্রজ্ঞা। সেখানে নিজের ভাষণে সংখ্যালঘু সম্প্রদায়ের নাম না করে তাদের আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রজ্ঞার দাবি, ওদের লাভ জিহাদ ছাড়া আর কিছু নেই, ওদের ওই পরম্পরা রয়েছে, ওরা ভালোবাসলেও তাদের জিহাদ করে, আমরাও হিন্দুরা ভালোবাসি, তবে আমাদের ভালোবাসা ঈশ্বরের প্রতি। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গতি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল বাকিরি বলেছেন, পাইলটবিহীন বিমান বা ড্রোন নির্মাণ শিল্পে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন নয়া ইসরায়েলি মন্ত্রিসভাকে নব্য ফ্যাসিবাদী সরকার বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিগগিরই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় করবে জনগণ। এবং ভারতের অসমে এনআরসি নবায়নে ব্যাপক দুর্নীতি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বললেন, এই দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা, প্রথমে আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।